ভয়েস অফ আমেরিকা ওয়াশিংটন, শুরু হলো বাংলা অনুষ্ঠান।
শুভ সন্ধ্যা। এখন বাংলাদেশে ভারতে সোমবার রাত, আর এখানে ওয়াশিংটনে সোমবার দুপুর। আমি সাবরিনা চৌধুরী সবাইকে আন্তরিক প্রীতি ও শুভেচ্ছা জানিয়ে আজকের অনুষ্ঠান শুরু করছি। আজ আমাদের অনুষ্ঠানে রয়েছে ঢাকা থেকে আমির খসরুর রিপোর্ট।
বাংলাদেশে বসবাসকারী বৈধ রোহিঙ্গা শরণার্থীর সংখ্যা 32,400 হলেও বসবাস করছে 3-5 লাখ।
ঢাকা থেকে আরো রয়েছে জহুরুল আলমের রিপোর্ট।
বাংলাদেশের প্রধান বিচারপতি সুরেন্দ্র কুমার সিনহা বলেছেন, বিচার বহির্ভূত হত্যাকাণ্ডের বিষয়ে জানতে পারলে সংশ্লিষ্টদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে।
তাছাড়াও থাকছে পরিবেশবাদী আইনজীবী সৈয়দা রিজওয়ানা হাসানের মন্তব্য সহ সাক্ষাৎকার।
এখন সরকারকে ট্যানারি মালিকদের কাছ থেকে সময়সীমা নিতে হবে। ওই সময়সীমার মধ্যে যে ট্যানারি মালিক যেতে পারবে না, তাকে চিরতরে তার ব্যবসা বন্ধ করে দিতে হবে।
তবে সবার প্রথমেই শুনুন বিশ্ব সংবাদ।
বিশ্ব সংবাদ পড়ছি শগুফতা নসরিন কুইন। জাতিসংঘের শরণার্থী সংস্থা UNHCR এর আনুমানিক হিসেব অনুযায়ী রেকর্ড পরিমাণে 6,53,00,000 মানুষ এখন বাস্তুহারা। গত বছরের তুলনায় এই সংখ্যা 10% বেড়েছে। এদের মধ্যে অর্ধেক হচ্ছে শিশু। UNHCR এর প্রধান ফিলিপো গ্রান্দি বলেছেন, বিপুল সংখ্যক মানুষ ইউরোপ ও তার বাইরে বিত্তশীল দেশগুলোর জন্য একটা গুরুত্বপূর্ণ বার্তা বহন করেছে। তিনি বলেন, আপনারা যদি সমস্যার সমাধান না করেন, সমস্যা আপনাদের কাছেই আসবে। এটা একটা শক্তিশালী বার্তা, এটা একটা বেদনাদায়ক বার্তা। এটা দুঃখজনক যে দরিদ্র দেশগুলোর জনগণের এত সময় লেগেছে এটা বুঝতে, কিন্তু আমি মনে করি কার্যব্যবস্থা গ্রহণের ডাক এটা। বিশ্বের প্রায় 1 কোটি শরণার্থী হচ্ছে সিরিয়ান, 30,00,000 পালিয়ে গেছে প্রতিবেশী দেশগুলোতে, বাদ বাকি শরণার্থী সিরিয়ার অভ্যন্তরেই বাস্তুহারা। সোমবার ভোরে আফগানিস্তানে পৃথক বোমা বিস্ফোরণে অন্তত 24 জন নিহত হয় এবং আহত হয় অন্যান্য 40 জন। সবচাইতে মারাত্মক আক্রমণ ঘটে কাবুলে, যখন এক আত্মঘাতী বোমা হামলাকারী একটি মিনিবাসের দিকে পায়ে হেঁটে অগ্রসর হয় এবং বিস্ফোরণ ঘটায়। আফগান স্বরাষ্ট্র মন্ত্রণালয় বলেছে, বিস্ফোরণে 14 জন নিহত হয় এবং 8 জন আহত হয়। দ্রুত তালেবান ওই হামলার দায় স্বীকার করে। যারা প্রাণ হারিয়েছে তারা ছিলেন নেপালি নিরাপত্তারক্ষী। কাবুলে ক্যানাডার দূতাবাসের নিরাপত্তা রক্ষায় নিয়োজিত একটি কোম্পানিতে তারা কাজ করতেন। বাসে যে 5 জন নেপালি আরোহী ও 4 আফগান ছিলেন তারা আহত হন। কয়েক ঘণ্টা পর শহরের আরেক স্থানে বিদ্রোহীদের রাস্তার ধারে পাতা বোমা বিস্ফোরিত হলে প্রাদেশিক পরিষদের 1 সদস্য ও তাঁর 2 দেহরক্ষী আহত হন। আফগানিস্তানের সঙ্গে আলোচনায় পাকিস্তান আবারও বলেছে যে তাদের অভিন্ন সীমান্তে কার্যকর ব্যবস্থাপনা সন্ত্রাসবাদ মোকাবেলায় শান্তি স্থাপনায় এবং দ্বিপাক্ষিক সম্পর্ক জোরদার করার লক্ষ্যে প্রচেষ্টার জন্য খুবই গুরুত্বপূর্ণ। উপপররাষ্ট্রমন্ত্রী হেকমত খলিল কারজাইয়ের নেতৃত্বে 6 সদস্যের এক প্রতিনিধি দল পাকিস্তানি কর্মকর্তাদের সঙ্গে আলোচনার জন্য সোমবার ইসলামাবাদ যান। আফগানিস্তানের সঙ্গে ব্যস্ত তোরখাম সীমান্ত পারাপারে পাকিস্তান এক নতুন গেট নির্মাণ করায় সেখানে কয়েকদিন মারাত্মক সংঘর্ষ হওয়ার পর এই বৈঠক হচ্ছে। ইসলামাবাদে বৈঠকের পর পাকিস্তানি পররাষ্ট্র মন্ত্রণালয়ের এক বিবৃতিতে বলা হয়, অমায়িক পরিবেশ এবং সীমান্ত সম্পর্কিত বিষয়গুলোর সমাধান বন্ধুত্বপূর্ণ পরিবেশে করার পারস্পরিক সদিচ্ছার সঙ্গে প্রতিনিধি দলের মধ্যে আলোচনা হয়। বাংলাদেশে বসবাসকারী বৈধ রোহিঙ্গা শরণার্থীর সংখ্যা 32,400 হলেও আসলে বসবাস করছে 3-5 লক্ষের মতো। এবারই প্রথমবারের মতো রোহিঙ্গাদের সঠিক সংখ্যার নিরূপণে শুমারি হল, যা কিনা শেষ হয়ে গেল সপ্তাহে। মিয়ানমারের সঙ্গে আলোচনার জন্য বাংলাদেশের পররাষ্ট্র সচিব শিগগিরই মিয়ানমার সফরে যাচ্ছেন বলে জানিয়েছেন আমির খসরু তার প্রতিবেদনে ঢাকা থেকে।
বাংলাদেশে নিবন্ধিত রোহিঙ্গা শরণার্থী রয়েছে 32,400, আর অবৈধ রোহিঙ্গাদের সংখ্যা 3-5 লাখ। কতজন রোহিঙ্গা বাংলাদেশে বসবাস করছে প্রথমবারের মতো তার প্রকৃত হিসেব বের করার জন্য এবছরই দুধাপে শুমারি হয়েছে। বিশাল সংখ্যায় রোহিঙ্গা ক্যাম্পের বাইরে বসবাস করছে, আত্মীয়তার সূত্রে আবদ্ধ হয়ে বা অন্য কোনো পন্থায় কিংবা জাতীয় পরিচয়পত্র জোগাড় করে মিশে গেছে স্থানীয়দের সাথে মূল ধারায়। আন্তর্জাতিক অভিবাসন সংস্থা IOM মুখপাত্র আসিফ মনির এ সম্পর্কে বলেন,
ছড়িয়ে ছিটিয়ে বিভিন্ন জায়গায় আছে, অনেকে অনেক বছর ধরে আছে, বৈধ কাগজপত্র রয়েছে, ওখানে আসলে নিশ্চিতভাবে খুঁজে বের করাটা একটু কঠিনই হবে।
1978 থেকে রোহিঙ্গারা এদেশে আসতে শুরু করে। মাঝে মাঝে কিছু সংখ্যক রোহিঙ্গাকে নিজ দেশে ফেরত নেওয়া হলেও তা পুরোপুরি বন্ধ হয়ে গেছে 2005 সালে। মিয়ানমারের সাথে বিদ্যমান দ্বিপাক্ষিক সম্পর্ক উন্নয়নের উদ্যোগ নিয়েছে বাংলাদেশ। পররাষ্ট্র সচিব শহীদুল হক এ মাসের শেষ দিকে মিয়ানমার সফর করে নতুন সরকারের নেতৃবৃন্দের সাথে সাক্ষাৎ করবেন বলে চূড়ান্ত হয়েছে। আমির খসরু, ভয়েস অব আমেরিকা, ঢাকা।
বাংলাদেশের প্রধান বিচারপতি সুরেন্দ্র কুমার সিনহা বলেছেন, বিচার বহির্ভূত হত্যাকাণ্ডের বিষয়ে জানতে পারলে সংশ্লিষ্টদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে। বিষয়টি নিয়ে ঢাকা থেকে রিপোর্ট পাঠিয়েছেন আমাদের সংবাদদাতা জহরুল আলম।
সোমবার ঢাকার জেলা আদালত ভবনে বিচারিক কার্যক্রমের আকস্মিক পরিদর্শনের পর ঢাকা আইনজীবী সমিতির সম্মেলন কক্ষে সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে প্রধান বিচারপতি অবশ্য বলেছেন, সাম্প্রতিক সময়ের বিচার বহির্ভূত হত্যাকাণ্ডের বিষয়ে তিনি অফিসিয়ালি এখনো কিছু জানেন না। তিনি অবশ্য বলেন, এ ধরনের বিষয় জানতে পারলে সংশ্লিষ্টদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে। উল্লেখ্য, গত 2 সপ্তাহে আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সাথে কথিত বন্দুকযুদ্ধে এবং ক্রস ফায়ারে অন্তত 18 ব্যক্তি নিহত হয়েছেন। খবরে প্রকাশ, গত 3.5 বছরে কথিত বন্দুকযুদ্ধে অথবা ক্রস ফায়ারে এবং পুলিশ হেফাজতে সমগ্র দেশে 456 জন প্রাণ হারিয়েছেন। তবে নিহতদের পরিবারের পক্ষ থেকে এযাবৎ এ সকল ঘটনার বিষয়ে কাউকে আইনের আশ্রয় নিতে দেখা যায়নি। জহুরুল আলম, ভয়েস অব আমেরিকা, ঢাকা।
এই অনুষ্ঠান শুনছেন ভয়েস অব আমেরিকা ওয়াশিংটন থেকে।
পশ্চিমবঙ্গের প্রতিবেশী রাজ্য বিহারের ঔরঙ্গাবাদে মাওবাদীর হামলায় নিহত হল এক CRP সদস্য, আহত অপর দুজন। জানাচ্ছেন কলকাতা থেকে পরমাশিস ঘোষ রায়।
পশ্চিমবঙ্গের প্রতিবেশী রাজ্য বিহারের ঔরঙ্গাবাদে মাওবাদীদের IED বিস্ফোরণে নিহত হলেন এক CRPF কমান্ডো এবং আহত হলেন 2 CRPF জওয়ান। পুলিশের এক আধিকারিক PN সাহু সংবাদ মাধ্যমকে জানিয়েছেন, দুটি বাইকে করে বালি পাহাড়ি ক্যাম্পে ফিরছিলেন CRPF কোবরা ইউনিটের 3 জওয়ান। সেই সময় বন্ধু দিঘা গ্রামের কাছে বিস্ফোরণ ঘটায় মাওবাদীরা। বিস্ফোরণে মৃত্যু হয় জওয়ান অপূর্ব ডেকা, তিনি অসমের বাসিন্দা। এছাড়া আহত হয়েছেন অজিত কুমার ও কনকন কাকতি নামে 2 জওয়ান। প্রসঙ্গত বলা যেতে পারে, গত শনিবার রাত থেকেই ঔরঙ্গাবাদের বালি পাহাড়ির জঙ্গলে মাওবাদীদের সঙ্গে CRPF জওয়ানদের গুলির লড়াই চলছিল। পরমাশিস ঘোষ রায়, ভয়েস অফ আমেরিকা, কলকাতা।
কংগ্রেসের সঙ্গে জোট বেঁধে নির্বাচনের সিদ্ধান্ত সমালোচিত হল CPM এর কেন্দ্রীয় কমিটিতে। জানাচ্ছেন কলকাতা থেকে গৌতম গুপ্ত।
পশ্চিমবঙ্গের বিধানসভা নির্বাচনে দলের কেন্দ্রীয় কমিটিকে একরকম উপেক্ষা করেই কংগ্রেসের সঙ্গে জোট বেঁধে লড়াই করেছিল CPM। কিন্তু নির্বাচনে ভরাডুবির পরে ওই সিদ্ধান্ত যে প্রবল আক্রমণের মুখে পড়বে সেটাই স্বাভাবিক। শনি রবি আর সোমবার দলের কেন্দ্রীয় কমিটিতে যে বৈঠক হলো তাতে কংগ্রেসের সঙ্গে নির্বাচনী জোট গড়বার সিদ্ধান্তকে দলের পার্টি কংগ্রেসের লাইনের বিরোধী বলে কড়া সমালোচনা করা হয়। তবে পশ্চিমবঙ্গের অধিকাংশ CPM নেতা এবং দলের স্বয়ং সাধারণ সম্পাদক সীতারাম ইয়েচুরির মতে এই জোট না হলে ফলাফল আরও খারাপ হতো। কমিটি অবশ্য একথা বলেছে যে রাজনৈতিক হিংসার মোকাবিলায় মানুষের ব্যাপক ঐক্য গড়ে তুলুক দল, সেখানে কংগ্রেসও থাকতে পারে। রাজনৈতিক মহলে তাই প্রশ্ন উঠেছে, এটা কি দলের পক্ষে বিচারিত হবে না? গৌতম গুপ্ত, ভয়েস অফ আমেরিকা, কলকাতা।
ইরানের সরকারি বার্তা সংস্থা ইন্নার প্রকাশিত খবরে বলা হয়েছে, তেহরান ও দেশের অন্যান্য অঞ্চলের বিরুদ্ধে যে সবচাইতে ব্যাপক সন্ত্রাসী ষড়যন্ত্র করা হয়েছিল সোমবার ইরানের গোয়েন্দা কর্মকর্তারা তা ভেঙে দিয়েছেন। এক বিবৃতিতে গোয়েন্দা মন্ত্রণালয় ঘোষণা করে যে তাকফিরি সন্ত্রাসী গ্রুপের সন্ত্রাসী হামলা চালানোর আগামী দিনগুলোতে যে ষড়যন্ত্র ছিল তা তারা ভেঙে দিয়েছেন। ইউরোপীয় ইউনিয়নে সদস্যত্ব বিষয়ে বৃহস্পতিবার ব্রিটেনে যে গণভোট হবে তার আগে সে দেশে চূড়ান্ত প্রচার অভিযান চলছে। জনমত সমীক্ষায় দেখা যাচ্ছে যে সদস্যত্ব বজায় রাখার প্রতি ভোটারদের আগ্রহ বাড়ছে। সন্দেহভাজন দক্ষিণপন্থী এক উগ্রবাদী গত সপ্তাহে ইইউ থেকে বেরিয়ে যাওয়ার বিরোধী আইন প্রণেতা জো ককসকে যে হত্যা করেছে সম্ভবত সেটার কারণেই হয়তো জনগণ ইইউতে থাকার পক্ষ সমর্থন করছে এখন। ককসকে গুলি করে ও ছুরিকাঘাতে হত্যা করার জন্য 52 বছর বয়স্ক টমাস মায়ারকে গ্রেপ্তার করা হয়। পার্লামেন্টের সদস্য ককস অভিবাসী ও শরণার্থীদের সমর্থন করতেন। বিশ্ব সংবাদ শেষ হলো।
আপনারা ভয়েস অফ আমেরিকার বাংলা অনুষ্ঠান শুনছেন আমাদের ওয়াশিংটন স্টুডিও থেকে। অনুষ্ঠান প্রচারিত হচ্ছে মিডিয়াম ওয়েভ 190 মিটারে এবং 1575 কিলোহার্টজে। পরিবেশবাদী 2009 সালের গোল্ডম্যান এনভায়রনমেন্টাল পুরস্কারপ্রাপ্ত পরিবেশবাদী আইনজীবী সৈয়দা রিজওয়ানা হাসানের সঙ্গে আমরা কথা বলি ঢাকার হাজারীবাগের চামড়া শিল্প স্থাপনাগুলো ঢাকার বাইরের শিল্পাঞ্চলে স্থানান্তরিত করার বিষয় নিয়ে। ভয়েস অফ আমেরিকার ওয়াশিংটন স্টুডিও থেকে তার সঙ্গে টেলিফোনে কথা বলেন সরকার কবিরউদ্দিন।
রাজধানী ঢাকার পাশেই হাজারীবাগের এই ট্যানারি শিল্প দীর্ঘদিন এখানে রয়েছে এবং দীর্ঘদিন যাবতই এটা সরানো নিয়ে কথাবার্তা হচ্ছে। প্রায় $100 কোটি এই চামড়া শিল্পের উপরে 30,000 পরিবার নির্ভরশীল এবং এই ট্যানারিকে সরানোর জন্যে 25 বছরে কেউ একটা পয়সাও বিনিয়োগ করেনি। এক্ষেত্রে হাইকোর্ট থেকে 220টি ট্যানারি শিল্পের মধ্যে 154টি ট্যানারি শিল্পকে 50,000 টাকা করে প্রতিদিন জরিমানা দাখিল করতে বলেছে। এই ব্যাপারে একটি রিপোর্ট হাইকোর্ট দাখিল করার জন্য বলেছেন 17 জুলাইয়ের মধ্যে। বিষয়টির উপর আলোকপাত করবেন আপনি।
হাজারীবাগ ট্যানারি বিশ্বের সবচাইতে দূষণকারী শিল্প প্রতিষ্ঠানের মধ্যে অন্যতম হিসেবে চিহ্নিত হয়েছে। বছর তিনেক আগে এটিকে বিশ্বের সবচাইতে দূষণকারী 10টি শিল্প প্রতিষ্ঠানের মধ্যে 5ম নম্বরে রাখা হয়েছিল। বাংলাদেশ বলে আসলে সম্ভব হয়েছে এইরকম একটি জনবহুল এলাকাতে এইরকম একটি ডেডলি ইন্ডাস্ট্রি রাখা। এই ইন্ডাস্ট্রি স্থানান্তরে প্রথম আলোচনা শুরু হয় আসলে 1991 সালে, কিন্তু আদালতের প্রথম নির্দেশ আসে 2009 সালে। 2009 সালে আদালত বলেছিল 2010-এর একটি সময়ের মধ্যে সরিয়ে নিতে। তারপর থেকে নানান চাল বাহানা শুরু করা হয়। আজকে বলা হয় দূষণ নিয়ন্ত্রণ করার যে প্ল্যান সেটি রেডি না, কালকে অন্য একটি যুক্তি দেখানো হয়, বলা হয় যে ট্যানারিকে এখান থেকে স্থানান্তরিত হবে সেই ক্ষতিপূরণের দাবি দিতে হবে, আরেকদিন বলা হয় এইখানকার জমিও ট্যানারি মালিকরা তাদের হাতে রাখবেন। নানান যুক্তিতে কিন্তু ট্যানারি মালিকেরা সময় বারবার প্রলম্বিত করেছে এবং আদালতের নির্ধারিত সময়সীমা সরকারের আবেদনের প্রেক্ষিতেই আদালত বেশ কয়েকবার আবার ওটাকে এক্সটেন্ড করেছে। তো এক্সটেন্ড করার সময়সীমা পার হয়ে যাওয়ার পরেও যখন এটা স্থানান্তর করা হচ্ছিল না, তখন একটি সংগঠনের পক্ষে মামলা দায়ের করে বলা হয় এরা নাই সরে তাহলে যে কদিন এরা থাকবে প্রতিনিধি উচ্চ হারে যাতে করে এরা ফাইন দিতে থাকে সরকারি কোষাগারে। এখন সরকারের বক্তব্য হচ্ছে যে সরকার এখন প্রস্তুত দূষণ নিয়ন্ত্রণের প্ল্যান সবার নিয়ে, আর ট্যানারি মালিকদের বক্তব্য হচ্ছে যে পরিমাণ দূষণ ওখানে হবে সেটার জন্য সরকারের যথেষ্ট পরিমাণ প্রস্তুতি নেই এবং তারা তাদের অভ্যাস বশত আরো কিছু নতুন দাবি তুলছে। এখন 100 কোটি টাকায় যদি আমি রপ্তানিও ধরি, আপনি যদি পরশুদিনকার খবরটাই খেয়াল করেন তাহলে দেখবেন বুড়িগঙ্গাকে বাঁচাতে 1,125 কোটি টাকার সরকার একটি প্রকল্প নিয়েছে। তাহলে কত কোটি টাকার শিল্পের বিপরীতে কত কোটি টাকা আমাকে এখন খরচ করতে হচ্ছে টু ব্রিং মাই রিভার ব্যাক টু লাইফ। সেকেন্ড হচ্ছে আমরা কেউ কখনো অ্যাসেস করি নাই যে হাজারীবাগে যারা থাকে তাদের স্বার্থের কি পরিমাণ ঝুঁকি হয়েছে। আমরা কখনো মনিটরিং কারণে অ্যাসেস করিনি যে শ্রমিকদের যে ক্ষতি হচ্ছে স্বাস্থ্যের সেটার পরিমাণ কত। বুড়িগঙ্গা যদি দূষিত না হতো ঢাকা শহরের মানুষ বুড়িগঙ্গার পানি থেকেই পেতে থাকে নিত্য প্রয়োজনীয় ব্যবহারের জন্য, কিন্তু ঢাকাবাসীকে এখন মেঘনায় পেতে হচ্ছে। এত কিছু যদি বিবেচনা করেন এবং তারপরে যদি আপনি আদালতে যান দেখবেন হাজারীবাগ চ্যানেলের মালিকের একটি কথা বলবে, মাইলার আমাদেরকে যদি বন্ধ করে দেন আমাদের তো ব্যাংকের লোন আছে। তাহলে এই যে তৃতীয় সর্বোচ্চ রপ্তানি আয়কারী খাত বলে ওরা দাবি করে, অর্থনীতির যে সমস্ত ফিগার আমি আপনাকে বললাম, ফ্যাক্ট আমি আপনাকে বললাম, সেগুলো দিয়ে বিচার করলে আমার মনে হয় না কোনো অর্থনীতিবিদের পক্ষে হাজারীবাগ চ্যানেলই কিন্তু একটি লাভজনক শিল্প এটা প্রমাণ করা সম্ভব হবে বলে।
জি, আমরা জানি প্রতি বছরই বিশেষ করে কোরবানির ঈদের আগে এই বিষয়টি নিয়ে আলোচনা হয়, নানান রকম কথাবার্তা হয়, সবাই কথা বলেন, কিন্তু এখনো পর্যন্ত সত্যিকার অর্থে কোনো নিষ্পত্তি হলো না। অথচ জাতিসংঘের শিল্প উন্নয়ন সংস্থা ইউনিডও বলছে যে এই যে একটা সুযোগ করে দেওয়া হচ্ছে ঢাকার বাইরে শিল্পাঞ্চলে নিয়ে যাওয়ার জন্য, শিফট করানোর জন্য, এটা একটা লাইফ টাইম অপরচুনিটি বাংলাদেশের চামড়া শিল্পের জন্য।
আমার মনে হয় না এখানে বড় অর্থ লগ্নিকারী খুব বেশি শিল্প প্রতিষ্ঠান আছে বলে, বেশিরভাগই মাঝারি এবং ক্ষুদ্র। তারা সরকারের কাছ থেকে যে সহযোগিতা পেয়েছে, জনগণের অর্থে যে সহযোগিতা পেয়েছে, তা অকল্পনীয় কোনো সভ্য দেশে। আমরা আমাদের টাকা দিয়ে ওদেরকে জমি অধিগ্রহণ করে দিয়েছি, আমাদের টাকা দিয়ে দূষণ নিয়ন্ত্রণের প্ল্যান্ট স্থাপন করে দিচ্ছি, তারপরে ওনারা যেতে চাচ্ছেন না সেখানে। এটি তাদের জন্য একটি অপরচুনিটি। আমি আরেকটি নোট অফ কশন এখানে দিয়ে রাখবো, পর্যাপ্ত দূষণ নিয়ন্ত্রণের ব্যবস্থা না করেই এদেরকে সাভারে স্থানান্তরিত করা হয়, সেখান থেকে যদি তারা অপরিশোধিত বর্জ্য নদীতে ফেলে, তাহলে ঢাকার চারটি নদী, আজকে যেমন বুড়িগঙ্গা বায়োলজিক্যালি ডেড, ওরকম বাকি তিনটি নদীও বায়োলজিক্যালি ডেড হবে, কারণ ওই সাইজটা হচ্ছে উজানে, নদীর উজানের দিকে। ফলে যতক্ষণ পর্যন্ত দূষণ নিয়ন্ত্রণের সর্বোচ্চ ব্যবস্থা গ্রহণ করা না হয়, ততক্ষণ পর্যন্ত যাতে ট্যানারিগুলো ওখানে গিয়ে দূষণ করতে না পারে, সেই ব্যবস্থা সরকারকে একই সাথে নিতে হবে। তবে এটি অবশ্যই তাদের জন্য একটি সুযোগ, সরকার তাদেরকে সহজ শর্তে ঋণ দেওয়া, জমি দেওয়া, ইপিপি স্থাপন করে দেওয়া সব কিছুই করেছে। এবার তাদেরকে গিয়ে দেখাতে হবে, একটা বাড়ির মালিক যেমন নিজে বাড়ি বানালে বাথরুম বানায়, এবার চ্যানেলি মালিকদের সময় এসছে দায়িত্ব নেওয়ার, তাদের নির্দেশ শিল্প প্রতিষ্ঠানের বর্জ্য তারা সরকারের এবং আমাদের সহযোগিতায় শুধুমাত্র সঠিকভাবে ব্যবস্থাপনা করবে। এ যাবৎকাল পর্যন্ত স্থানান্তরের যত সময়সীমা এসছে সব সরকারের কাছ থেকে এসছে, চ্যানেলি মালিকদের কাছ থেকে কোনো সময়সীমা আসেনি। এখন সরকারকে চ্যানেলি মালিকদের কাছ থেকে সময়সীমা নিতে হবে, ওই সময়সীমার মধ্যে যে চ্যানেলি মালিক যেতে পারবে না তাকে চিরতরে তার ব্যবসা বন্ধ করে দিতে হবে।
আপনি আমাদের সঙ্গে কথা বললেন, আমাদেরকে সময় দিলেন, আপনাকে অনেক ধন্যবাদ।
যুক্তরাষ্ট্রে অন্তত 50 বছরের মধ্যে এই প্রথম স্কুলে যাওয়া অর্ধেকেরও বেশি শিশু নিম্ন আয়ের পরিবারে বসবাস করছে। সাউদার্ন এডুকেশন ফাউন্ডেশনের জানুয়ারির রিপোর্ট অনুযায়ী 51% শিক্ষার্থী বিনামূল্যে বা কম দামে খাবার পাবার যোগ্য। এসব শিশুদের কাছে খাবার পৌঁছে দেওয়ার একটি কর্মসূচি নিয়ে ভয়েস অফ আমেরিকার আরু পান্ডের প্রতিবেদন শোনাচ্ছেন রোকেয়া হায়দার ও তাওহিদুল ইসলাম।
শিক্ষার্থীরা সকাল 8:30 স্কুল শুরু করে, আর এইসব শিক্ষার্থীদের অনেকেই বলছে সকালের নাস্তাই তাদের জন্য সবচেয়ে গুরুত্বপূর্ণ খাবার। সপ্তম শ্রেণীর টাইরে গুতেরেস যেমন বলছিল,
সত্যি চমৎকার, কারণ আমি সাধারণত বাড়ি থেকে বের হবার আগে কোনো নাস্তা পাই না, সুতরাং এটা ভালো যে এখানে আমার জন্য সকালের নাস্তা প্রস্তুত থাকে।
12 বছর বয়সের টাইরে গুতেরেস সহ থমাস জনসন মিডল স্কুলের 1000 শিক্ষার্থীকে এই ক্লাস শুরু হওয়ার আগে স্কুলের ক্যাফেটেরিয়ায় সকালের নাস্তা দেয়া হয়।
শেয়ার আওয়ার স্ট্রেংথের কোনো শিশু ক্ষুধার্ত নয়, এমন প্রচার অভিযানের সহায়তায় এই কর্মসূচির লক্ষ্য দরিদ্র ও ক্ষুধার্ত শিশুদের ক্রমবর্ধমান সমস্যা মোকাবেলা করা। শেয়ার আওয়ার স্ট্রেংথের লুসি মিলচার বলেন,
The United States is one of the richest, most powerful countries in the world, and we have 1 in 5 kids struggling with hunger.
যুক্তরাষ্ট্র হচ্ছে বিশ্বের অন্যতম ধনী এবং সবচেয়ে শক্তিশালী দেশ, এবং আমাদের এখানে 5 জনের মধ্যে একজন শিশু ক্ষুধার সঙ্গে প্রতিনিয়ত সংগ্রাম করে চলেছে। আমরা এখানে দেখতে পাচ্ছি সমস্যাটি সমাধান করা যেতে পারে। আমাদের খাবার রয়েছে, আমাদের কর্মসূচি আছে, যেসব শিশুর দরকার তাদের কাছে কর্মসূচিটি ভালোভাবে পৌঁছচ্ছে কিনা তা নিশ্চিত করতে আমাদের কেবল ভালোভাবে কাজ করার প্রয়োজন।
কোনো শিশু ক্ষুধার্থ নয় এমন প্রচার অভিযানের অধীনে 2012 সাল থেকে দেশব্যাপী 5 লাখের বেশি শিশুকে খাবার পরিবেশন করা হয়েছে। ওয়াশিংটনের বাইরে একটি স্কুলে 70% বেশি শিক্ষার্থী কম বা বিনামূল্যে খাবার পাবার যোগ্য।
ইউনিসেফের 2014 সালে একটি প্রতিবেদনে দেখা যাচ্ছে বিশ্বের ধনী দেশগুলোতে 2008 সাল থেকে 26 লাখ শিশু দারিদ্র সীমার নিচে। শিশুর দারিদ্র পরিমাপে 41টি ধনী জাতির মধ্যে যুক্তরাষ্ট্র রয়েছে 36তম অবস্থানে।
অলাভজনক প্রতিষ্ঠান সেন্টার ফর আমেরিকান প্রোগ্রেসের মেলিসা বোর্টেস বলেন, শিশুর যত্ন, স্বাস্থ্যসেবা এবং আবাসন খরচের জন্য বেতন কম হওয়ায় যুক্তরাষ্ট্রে আয় বৈষম্য বাড়ছে। তিনি বলেন,
What you're seeing is this squeeze on working families that's really affecting people's ability to get by and make ends meet.
আপনারা দেখতে পাচ্ছেন এটা কর্মজীবী পরিবারের প্রতি চাপ সৃষ্টি করে, যা সত্যি চাহিদা পূরণের সক্ষমতায় প্রভাব ফেলছে। বস্তুত এখন পরিবারে বসবাস করা 3 জন আমেরিকানের একজন হয় দারিদ্র বা দারিদ্র সীমার কিনারায় রয়েছেন, একটি পেচেক, একটি ভাঙা গাড়ি আর একটি সংকট দারিদ্র সীমার নিচে তাদেরকে নিয়ে যাচ্ছে। সপ্তম শ্রেণীর ছাত্র টাইরে গোত্রেজ বলল,
এটা ওইসব শিশুদের জন্য চমৎকার যারা বাড়িতে গিয়ে একেবারে খাবার পায় না বা যারা গরিব ও দারিদ্র্যের মধ্যে বসবাস করছে, তাদের এসব খাবার প্রয়োজন।
শিক্ষার্থী, বিশ্লেষক এবং অলাভজনক সংগঠনগুলো আশা করছে আয় বৈষম্য যেভাবে বিস্তৃত হচ্ছে তাতে যুক্তরাষ্ট্রের নীতি নির্ধারকরা এই ক্রমবর্ধমান প্রয়োজনীয় বিষয়টি এড়িয়ে যাবেন না।
শ্রোতা বন্ধুরা, মনে রাখবেন প্রতি বুধবার সান্ধ্য অধিবেশনে প্রচারিত হয় হ্যালো ওয়াশিংটন, আমাদের কলিং শো। অনুষ্ঠান চলাকালে সরাসরি টেলিফোন করতে পারেন 2026193062।
আমাদের এই সপ্তাহের হ্যালো ওয়াশিংটনের আলোচ্য বিষয় যুক্তরাষ্ট্রের অরল্যান্ডো হত্যাকাণ্ড, যুক্তরাজ্যের পার্লামেন্ট বিধায়ক জো কক্সের হত্যা এবং সামগ্রিকভাবে পশ্চিমা রাজনীতিতে এর প্রভাব। আলোচনায় অংশগ্রহণের, প্রশ্ন করার আমন্ত্রণ রইল। এখন শুনুন যুক্তরাষ্ট্র সরকারের প্রতিফলন সম্বলিত সম্পাদকীয়।
সন্ত্রাসবাদ মোকাবেলা এবং যুক্তরাষ্ট্রের নাগরিক ও তাদের স্বার্থ রক্ষার প্রয়াসে অব্যাহত সহযোগিতার নিদর্শনস্বরূপ যুক্তরাষ্ট্র পশ্চিম ও উত্তর আফ্রিকায় সক্রিয় 4 জন সন্ত্রাসীদের খুঁজতে বেশ বড় ধরনের পুরস্কারের প্রস্তাব দিয়েছে। হামাদ আল খাইরি এবং আহমেদ আল তিলমেসি মুভমেন্ট ফর ইউনিটি অ্যান্ড জিহাদ ইন আফ্রিকা মজুয়ার প্রতিষ্ঠাতা সদস্য। ইসলামিক মগরিবে আল কায়দা সন্ত্রাসী গোষ্ঠীতে তারা প্রাক্তন সদস্য ছিল। খালিদ আল বার্নাবি নাইজেরিয়া ভিত্তিক সন্ত্রাসী গ্রুপ আনসারুর শীর্ষ একজন নেতা এবং গ্রুপটির পরিচালনার দায়িত্বে রয়েছে। আবু ইউসুফ আল মুহাজির একজন বিস্ফোরক বিশেষজ্ঞ, যে মিশরের বিভিন্ন লক্ষ্যবস্তুর উপর হামলার পরিকল্পনায় সংশ্লিষ্ট ছিল। এই 4 জন সন্ত্রাসী পশ্চিমী স্বার্থের বিরুদ্ধে ভয়ঙ্কর হামলার পরিকল্পনা, পরিচালনা এবং বিদেশি নাগরিকদের অপহরণের সঙ্গে সংশ্লিষ্ট। নাইজেরিয়ার নাগরিক আল বার্নাবির জন্ম 1976 সালে। তার পরিচালিত আনসারুর সন্ত্রাসী গোষ্ঠী তার নিজের দেশে বহু সন্ত্রাসী তৎপরতা এবং অপহরণের সঙ্গে জড়িত। সে মোহাম্মদ উসমা, খালিদ আল বার্নাবি, আবু হাফসাদ নামেও পরিচিত। আল খাইরি মালির একজন নাগরিক। তার জন্ম 1970 সালে মৌরিতানিয়ায়। সে 2012 সালের এপ্রিল মাসে মালিতে 7 জন আলজেরিয়ান কূটনীতিককে অপহরণের দায়িত্ব স্বীকার করেছে। 2 বছর আগে যুক্তরাষ্ট্র পররাষ্ট্র দফতর তার সন্ত্রাসী গ্রুপটিকে বিশ্বব্যাপী বিশেষ সন্ত্রাসী গ্রুপে চিহ্নিত করার পর তার গ্রুপের বিরোধিতাকারীদের বিরুদ্ধে ভিডিও মারফত সে হুমকি উচ্চারণ করে। আল খাইরি আবু কুমকুম আমাদা আল খাইরু নামও ব্যবহার করে থাকে। মালির নাগরিক আহমেদ আল তেলেমসির জন্ম 1977 সালে। সে মজুয়া সন্ত্রাসী গোষ্ঠীর প্রতিষ্ঠাতা সদস্য। তার অন্যান্য উগ্র তৎপরতার মধ্যে অন্তর্ভুক্ত 2012 সালের মার্চ মাসে আলজেরিয়ার তামান রেসাতে আত্মঘাতী বোমা হামলা, যে হামলায় 23 জন আহত হয়েছিলেন। সে আব্দুর রহমানি আউল আল আমার এবং আব্দুর রহমানি তৌজি নামও ব্যবহার করে থাকে। আবু ইউসুফ আল মুহাজির 1986 সালের 7ই সেপ্টেম্বরের তারিখে মিশরে জন্মগ্রহণ করে। সে সাইনাই উপদ্বীপের সন্ত্রাসী তৎপরতায় জড়িত। সে বিশ্বব্যাপী জিহাদি মতাদর্শে উদ্বুদ্ধ হয়ে সাধারণ নাগরিক এবং সরকার সমূহ যারা ইসলামের শরিয়া মোতাবেক চলে না তাদের লক্ষ্যবস্তু করেছে। সে অন্যান্য নাম ছাড়া হামজা আল মাসকিন নামটিও ব্যবহার করে থাকে। দি রিভার্স ফর জাস্টিস প্রোগ্রাম আল বার্নাবি, আল খাইরি, আল তেলেমসি এই তিনজনের প্রত্যেকের জন্য $50,00,000 পুরস্কার ঘোষণা করেছে এবং চতুর্থ ব্যক্তি আল মুহাজিরের গ্রেফতার ও বিচার সম্পর্কিত তথ্যের জন্য $30,00,000 পুরস্কার ঘোষণা করা হয়েছে। যুক্তরাষ্ট্র সরকার এই মর্মে নিশ্চয়তা প্রদান করছে যে সকলের নির্ভরযোগ্য তথ্য তদন্ত করে দেখা হবে এবং তথ্য প্রদানকারীর পরিচয় গোপন রাখা হবে। তথ্যটি সঠিক প্রমাণিত হলে যুক্তরাষ্ট্র সরকার তথ্য প্রদানকারীদের অন্যত্র স্থানান্তর করে তাদের নিরাপত্তা নিশ্চিত করবে। আপনার কাছে এসব ব্যক্তিদের কোনো তথ্য জানা থাকলে তা নিকটস্থ যুক্তরাষ্ট্র দূতাবাস বা কনস্যুলেট অফিসে জানাতে পারেন। টিপলাইনে www.rewardsforjustice.net অথবা ইমেইলে info@rewardsforjustice.net এই ঠিকানায় তথ্যাদি জানাতে পারেন। এছাড়াও আর এফ জে টিপলাইনে 1-800-877-3927 এই নম্বরে কল করেও তথ্যাদি জানাতে পারেন।
এখন শুনুন সংক্ষিপ্ত সংবাদ, পড়ছেন শেগুফতানা সিং খুইন।
ব্রিটিশ পার্লামেন্টের বিরল দৃষ্টান্ত এক অধিবেশনে নিহত ব্রিটিশ এমপি জো কক্সের প্রতি সম্মান প্রদর্শন করেছেন হাউস অফ কমন্সের সদস্যরা, জানাচ্ছেন লন্ডন থেকে আমাদের সংবাদদাতা মতিউর রহমান চৌধুরী।
কক্সের সম্মানে ব্রিটিশ আইন প্রণেতারা অধিবেশনে উপস্থিত হন সাদা গোলাপ নিয়ে। কক্সের বড় পছন্দ ছিল সাদা গোলাপ, ইয়র্কশায়ারের জনগণও সাদা গোলাপ পছন্দ করেন। সোমবারের বিশেষ অধিবেশনের শুরুতে স্পিকার জন বারকাও বলেন, এই মানুষটির মৃত্যুর ঘটনা এবং সেটা যেভাবে হয়েছে তা নিন্দনীয়। এই মৃত্যুর ঘটনা আমাদের স্বাধীনতায় প্রতি আঘাত হেনেছে। ব্রিটিশ প্রধানমন্ত্রী ডেভিড ক্যামেরন জোট প্রতি শ্রদ্ধা জানিয়ে বলেন, এমপিরা এমন একজন রাজনীতিকের প্রতি সম্মান জানাতে উপস্থিত হয়েছেন যিনি গণতন্ত্রের প্রতিনিধিত্ব করতেন। প্রধানমন্ত্রী বলেন, জো কক্স তার সত্তার গভীরতা থেকে একজন মানব হিতৈষী ছিলেন। তিনি আরো বিশ্বাস করতেন প্রতিটি জীবন একই রকম মূল্যবান। উল্লেখ্য যে গত বৃহস্পতিবার পশ্চিম ইয়র্কশায়ারে জো কক্স বন্দুকধারী গুলিতে নিহত হন। 41 বছর বয়স্ক এই নারী এমপি আগামী বুধবার তার 42তম জন্মদিনের প্রস্তুতি নিচ্ছিলেন। মতিউর রহমান চৌধুরী, ভয়েস অব আমেরিকা, লন্ডন।
জাতিসংঘের শরণার্থী সংস্থা UNHCR এর আনুমানিক হিসেব অনুযায়ী রেকর্ড পরিমাণে 6,53,00,000 মানুষ এখন বাস্তুহারা। গত বছরের তুলনায় এ সংখ্যা 10% বেড়েছে। এদের মধ্যে অর্ধেক হচ্ছে শিশু। UNHCR এর প্রধান ফিলিপো গ্রান্দি বলেছেন, বিপুল সংখ্যক মানুষ ইউরোপ ও তার বাইরে বিত্তশীল দেশগুলোর জন্য একটা গুরুত্বপূর্ণ বার্তা বহন করেছে। তিনি বলেন, সমস্যা আপনারা সমাধান না করলে সমস্যা আপনাদের কাছেই আসবে। বিশ্বের প্রায় 1 কোটি শরণার্থী হচ্ছে সিরিয়ান, 30,00,000 পালিয়ে গেছে প্রতিবেশী দেশগুলোতে, বাদবাকি শরণার্থী সিরিয়ার অভ্যন্তরেই বাস্তুহারা। সোমবার ভোরে আফগানিস্তানে পৃথক বোমা বিস্ফোরণে অন্তত 24 জন নিহত হয় এবং আহত হয় অন্যান্য 40 জন। সবচাইতে মারাত্মক আক্রমণ ঘটে কাবুলে, যখন এক আত্মঘাতী বোমা হামলাকারী একটি মিনিবাসের দিকে পায়ে হেঁটে অগ্রসর হয় এবং বিস্ফোরণ ঘটায়। কয়েক ঘণ্টা পর শহরের আরেক স্থানে বিদ্রোহীদের রাস্তার ধারে পাতা বোমা বিস্ফোরিত হলে প্রাদেশিক পরিষদের এক সদস্য ও তার 2 দেহরক্ষী আহত হন। আফগানিস্তানের সঙ্গে আলোচনায় পাকিস্তান আবারও বলেছে যে তাদের অভিন্ন সীমান্তে কার্যকর ব্যবস্থাপনা, সন্ত্রাসবাদ মোকাবেলায় শান্তি স্থাপনায় এবং দ্বিপাক্ষিক সম্পর্ক জোরদার করার লক্ষ্যে প্রচেষ্টার জন্য খুবই গুরুত্বপূর্ণ।
আর এই সঙ্গে শেষ হচ্ছে ভয়েস অফ আমেরিকা ওয়াশিংটন থেকে প্রচারিত আমাদের আজকের বাংলা অনুষ্ঠান। অনুষ্ঠানটি প্রযোজনা করলেন ডেলোরিস ডেভিস, প্রকৌশলে ছিলেন নেশওয়ান কালী। আমি সাবরিনা চৌধুরী সবাইকে আরেকবার আন্তরিক প্রীতি ও শুভেচ্ছা জানিয়ে আজকের মতো বিদায় চাইছি। শুভরাত্রি।
This program has come to you from the Voice of America, Washington.